اللهم صل وسلم. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وفي الحديث: اعلموا أن هذا العلم دين فانظروا عمن تأخذون دينكم، أو كما قال بزرگان محترم اللہ رب العالمین اشیش مہربانی যে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক আকীদা বিশ্বাসের উপরে কায়েম থাকার তৌফিক দান করেছে। এর থেকে বড় আর কোন দৌলত নেই। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর পজিশন পরে। বিশ্বাস যদি সঠিক থাকে, ঈমান যদি খাঁটি হয়, ঈমান খাঁটি হইলে তখন নামাজ, রোজা, হজ, যাকাত হালাল রিজিকের জন্য প্রচেষ্টা, ইবাদত, এগুলো সব কাজে লাগে। আর ইমানের মধ্যে যদি খুঁত থাকে, ভুল থাকে, তো কোনো কিছু কোনো কাজে আসে না। পয়লা কাতারে সারা জীবন পয়লা কাতারে নামাজ পড়ল, কপালে বিশাল কালো দাগ পড়ে গেল, প্রত্যেক রমজানে উমরায় গেল, কত রকম কুরবানি, কিন্তু ইমানের ভিতরে কোন একটা ভুল আছে। আকীদা বিশ্বাসের মধ্যে ভুল আছে। এইসব মেহনতের এক বালুকণা দাম হবে না। মিজান নামক দাড়ি পাল্লায় যখন উঠানো হবে, তো ইমানে ভুল থাকলে এগুলোর কোন ওয়েট আসবে না। দাড়ি পাল্লায় তো গণনা করা হবে না, ওয়েট দেখা হবে, তো ওয়েট আসবেই না। এর জন্য একজন মুসলমানের সবচেয়ে জরুরি কাজ হল তার বিশ্বাসকে, কোরআন সুন্নাহ যে বিশ্বাসের কথা বলেছে, আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এই বিশ্বাসগুলোকে একদম হুবহু অন্তরে ধারণ করা, কোন রকম সন্দেহ আপত্তি না থাকা, এটা হল একজন মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে জরুরি দায়িত্ব। এই জন্য আমি বারবার আপনাদেরকে বলেছি যে আপনারা মেহরবানি করে কিতাবুল ঈমান, এটা মসজিদে মসজিদে, ঘরে ঘরে তালিম চালু করতে, তালিম চালু করে। আমলের ভুল ক্ষমাযোগ্য, কিন্তু ইমানের ভুল ক্ষমাযোগ্য না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তাদের ইমানের সাথে আমাদের ইমানকে মেলানো হবে, তাদেরকে ইমান শেখাইছিলেন স্বয়ং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং কোরআনে তাদের ইমানকে ইমানের কষ্টিপাথর বলা হয়েছে। যার ইমান সাহাবাওয়ালা ইমানের সাথে মিলবে, তার যদি আমলের কিছু ত্রুটি বিচ্যুতি থাকেও ক্ষমার আশা করা যায়। আর যদি কেউ নতুন নতুন বিশ্বাস দিলের মধ্যে রাখে, যা আহলে সুন্নতুল জামাত আহলে হক জামাতের সাথে মিল নেই, মিল নেই, আমরাই আহলে সুন্নতুল জামাত, কিন্তু আজকাল অনেকে এই শব্দটা বললে ভুল বুঝে, যত বেদাতি আছে যাদের কোনো কাজ সুন্নত অনুযায়ী না, তাদেরকে মনে করে ওরা হল আহলে সুন্নত আল জামাত। তাহলে আমরা কি বেদাতে যারা ডুবে আছে, বেদাত শরীয়ত বিরোধী কাজ, মাজার পূজা ওরস এইগুলো নিয়ে যারা ডুবে আছে, তারা আহলে সুন্নত আল জামাত, তা আমরা কি? মানুষ কত বেকুব, তারা কোন আহলে সুন্নত আল জামাত না, তারা বেদাতি, তারা গোমরা। আহলে সুন্নত আল জামাত তো আমরা, যারা ওলামায়ে হক্কানের অনুসারী, যারা ওলামায়ে দেওবন্দের অনুসারী, তারাই আহলে সুন্নত আল জামাত। এদের আকিদা বিশ্বাস এটাই সহি আকিদা বিশ্বাস, এর বাইরে কত দল সৃষ্টি হইতেছে, অহরহ দল সৃষ্টি হইতেছে। ইউটিউব তো আর এক ফেতনা, ইহুদিদের আর এক ফেতনা, এখানে কত দাজ্জাল আসতেছে ইসলামের নামে চটকদার বয়ান দিয়ে ভক্ত তৈরি করতেছে। আমাদের দেশের লোকেরা তো ওলামায়ে কেরাম থেকে দিন শেখে না, আসল রাস্তা হাদিস আসতে কার থেকে দিন শিখতেছ, তো ভালো করে দেখে নাও, তুমি কার থেকে দিন শিখতেছ? কোরআন হাদিসে কতগুলো শর্ত আছে, আপনি কার থেকে দিন নেবেন? সেই লোকটা সমসাময়িক ওলামায়ে কেরামের দৃষ্টিতে দিনের ব্যাপারে আস্থাভাজন হইতে হবে, অন্য সমস্ত অহকারী ওলামায়ে কেরাম স্বীকার করতে হবে উনি হক কথা বলে, এটা এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত, তার আমল কোরআন সুন্না অনুযায়ী হইতে হবে। তিন নম্বর শর্ত, তিনি যে মাসআলা মাসাইল বলবেন এগুলো সহি হইতে হবে। এই সব শর্ত যদি কারোর মধ্যে পাওয়া যায়, তো আপনি তার থেকে দিন শিখতে পারেন, এটাই ওই হাদিসের অর্থ। ইয়ালামু আন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু, ফানজুরু মানে কি, খুব খেয়াল করো, আম্মান তাখুযুনা দীনাকুম, তুমি কার থেকে দিন নিচ্ছ, কার থেকে দিন শিখতেছ, এটা আগে পরীক্ষা করো, তাহকিক করো, যাচাই বাছাই করো, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করো, ওনার থেকে শেখা যাবে কিনা, ওনার ভিতরে এই শর্তগুলো পাওয়া যায় কিনা, উনি সমসাময়িক ওলামায়ে কেরামের কাছে আস্থা ভাজন কিনা, ওনার আমল কোরআন সুন্নাহ অনুযায়ী কিনা, ওনার বক্তব্যগুলো ঠিক আছে কিনা, তাহলে ওলামায়ে কেরাম থেকে জানতে হবে। চাইলে তারপর আপনি তার থেকে দিন শিখবেন। এখন এগুলো কিচ্ছু নেই, ইউটিউবে এক এক বক্তা আসতেছে, আলেমরা তাদেরকে চিনেও না, তাদের আমল কোরআন সুন্নার খেলাফ, অহরহ ভিডিও করতেছে, হারাম, প্রাণী ছবি তোলা হারাম, হারাম কাজে লিপ্ত, আর মশলাটা দিচ্ছে, এটা আলে সুন্নত জামাতের মশলার সাথে কোন মিল নেই, তার মন গড়া মশলা, কিন্তু উপস্থাপনা সুন্দর, ভাষা সুন্দর, ইংরেজি বলতে পারে, উর্দু বলতে পারে, আরবি বলতে পারে, আল আজহার থেকে পড়ে আসছে, আসে আল আজহারই নাম দিছে, তো পাবলিক হুমড়ি খেয়ে পড়ে, বিরাট বক্তা পাওয়া গেছে। শর্ত পাওয়া যাইতেছে কিনা তোর খবরই নেই, এই জন্য হক্কানি ওলামায়ে কেরামের দায়িত্ব মুসলমানদের ইমান রক্ষা করার জন্য, মুসলমানদের ইমান রক্ষা করার জন্য এই ধরনের ভুইফড় নামধারী লেবাসধারী চাপাবাজ বক্তা থেকে, এরকম বক্তা তো ওষুধ বেসনে আমরা ভালো বক্তৃতা দিতে পারি, তো সে আলেম হয়ে গেল, এদের থেকে জনগণকে সতর্ক করা, জনগণকে বুঝানো যে এই ব্যক্তির কথাবার্তা ঠিক নেই, তার উপরে হক্কানি ওলামাদের আস্থা নেই, এটা জনগণকে জানায় দেওয়া হক্কানি ওলামা কেরামের উপরে ফরজ, যাতে তারা এই ধরনের লোকের খপ্পরে পড়ে নিজের দীন ইমানকে আকীদা বিশ্বাসকে নষ্ট না করে। কারণ হাশরের ময়দানে সবাই নিজেকে বাঁচানোর জন্য দোষ চাপাবে ওলামাদের উপরে, দোষ চাপাবে কার কাঁধে, ওলামাদের কাঁধে, আল্লাহ এই যে লোকটা আমি ফলো করে আসছি, এ যে গোমরা ছিল, এটা তো কোন আলেম বলে নাই, কাজে আমার কোন দোষ না, আপনি আলেমদেরকে ধরেন, তারা দিনের ধারক বাহক ছিল, কোন লোক যদি ভণ্ডামি করে তাকে ধরাই দেওয়া এই আলেমদের দায়িত্ব ছিল, কোন ভুয়া পুলিশ যদি বের হয়, ভুয়া পুলিশ অফিসার প্রায় দেখেন না পত্রিকায় ধরা পড়ছে, তো সহি পুলিশরা এগুলো ধরে কিনা? ধরে জেলে পাঠাইতে, তুমি আমার করতে পুলিশ হইল, ঠিক পুলিশের লেবাস পরে আসে, আসে ট্রাক থেকে সুন্দর চান্দাবাজি করতেছে, কিন্তু চান্দাবাজির লাভটা কি? হারামে আরাম নেই, চান্দাবাজি গুলো টাকা জমা করে, এ সব টাকা তো পরে বের হয়ে যায়, এক টাকাও তো রাখতে পারে না, জেলেও যাইতে হয়, টাকাও সব চলে যায়, এলো চান্দাবাজির পরিণাম। আমি বলতেছিলাম ভুয়া পুলিশকে আসল পুলিশরা ধরে ফেলে, এইরকম ভুয়া আলেমদেরকে, লেবাসধারী আলেমদেরকে আসল আলেমদের ধরে ফেলা, জনগণের সামনে তাদের মুখোশ উন্মোচন করা, এটা ফরজ দায়িত্ব, যাতে জনগণের ইমান নষ্ট না হয়, তাদের এক এক কথায় ইমান চলে যায়, ফরজ দায়িত্ব। ওলামাদের দায়িত্ব ইমান শিক্ষা দেওয়া, ইমান রক্ষা করা, দুই রকম দায়িত্ব, ইমান শিক্ষা দেওয়া, ইমান রক্ষা করা, দুই রকম দায়িত্ব। একটা গাছ লাগাইবেন, আবার সেটা গরুতে না খেয়ে দেয় তাও খেয়াল করবেন, দুই রকম দায়িত্ব। তাহলে গাছ লাগায় ঘুমায় থাকলেন, এক বছর পরে তো গাছে আম দিবে, আম আনতে গেছেন আপনি, দেখেন গাছই নেই। গাছ লাগানো যেরকম দায়িত্ব, এটা গরুতে না খেয়ে যায় এটাও দায়িত্ব, দেখতে হবে। ঠিক ইমান শিক্ষা দেওয়া যেমন দায়িত্ব, কোন দিক দিয়ে কেউ ইমান নষ্ট করতেছে কিনা, ইহুদিদের এজেন্টরা, এটা খেয়াল রাখাও ওলামাদের দায়িত্ব। কিন্তু অনেক সাধারণ মুসলমান এই জিনিসটা বুঝতে চায় না, বুঝতে পারে না, তারা এটাকে ভুলভাবে দেখে। অনেক সাধারণ মুসলমান আছে, ইয়ং জেনারেশন আছে, তারা এটাকে ভুল ব্যাখ্যা দেয়, ওনার জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে, তো এটা অন্য হুজুরদের সহ্য হইতেছে না, জনপ্রিয়তা আমরা কি করব, আমরা কি ইলেকশন করব নাকি? জনপ্রিয়তা তো লাগে ইলেকশন করার জন্য, আমরা আল্লাহর সৈনিক, আল্লাহ আমাদের সরকার, আমরা তো আল্লাহর সরকারের অফিসার, দায়িত্বশীল, দুনিয়ার সরকারের লোকেরা দুনিয়ার সরকারের অর্ডার গুলো বাস্তবায়ন করে, ছাড় দেয় না। আমরাও আল্লাহ যে আসল সরকার, ওই সরকারের লোক, ওই আসল সরকার আমাদের দায়িত্ব দিছে, ওটা আমরা বলে যাব, জেল হবে না ফাঁসি হবে কি হবে এটা আমাদের দেখার বিষয় না। আমাদের জীবন তো ইসলামের জন্য ওয়াকফ করা হয়ে গেছে, দিনের কথা বলে যেতে হবে, কোন সরকারের বিরুদ্ধে যাবে, আমেরিকার বিরুদ্ধে যাবে, হ্যাঁ লন্ডনের বিরুদ্ধে যাবে, রাশিয়ার বিরুদ্ধে যাবে, ভারতের বিরুদ্ধে যাবে, এইগুলো তো আমাদের বিষয় না। আমাদের বিষয় হলো আল্লাহর কথাগুলো পৌঁছে দিতে হবে, রসুলের সুন্নত গুলো পৌঁছে দিতে হবে, বেদাত গুলো চিহ্নিত করে দিতে হবে, কার বিরুদ্ধে যাবে তা আমাদের দেখার বিষয় না, এবং পরিণত কি হবে তাও দেখার বিষয় না, পরিণতি যাই হোক সেটা আমাদের জন্য মঙ্গলজনক। শর্ত হল ইমান সহি থাকতে হবে, ইসলামের নামে আপনার ফাঁসি হয়ে গেল কিন্তু আপনার ইমান আর বিশ্বাস সহি নেই, তো আপনি মনে করতে পারেন না আমি শহীদ হয়ে গেছি, বাহ্যিকভাবে ইসলামের নামে আপনাকে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু আপনার আকীদা বিশ্বাস গলত, আপনি নবীদের ভুল ধরেন, আপনি সাহাবীদের ভুল ধরেন, এই অবস্থায় ইসলামের জন্য আপনাকে ফাঁসি দেওয়া হল। এখানে শহীদ হওয়ার কিছু নেই, শহীদ হইতে গেলে মূল কথা হল আপনার আকীদা বিশ্বাসে কোন ত্রুটি থাকতে পারবে না। তো প্রত্যেক যুগে এরম লোক তৈরি হইতেছে ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে, যারা ওলামাদের লেবাস ধরে মুসলমানদেরকে গুমরা করতেছে, ওলামাদের লেবাস পরে মুসলমানদেরকে গুমরা করতেছে। এখান থেকে আমার তো মনে হয় 5-7 বছর আগে চট্টগ্রামে নেভির অফিসারদের মধ্যে আমার বয়ান হইতেছিল সাগরের পাড়ে একটা জায়গায়। বয়ানের শেষে আমি সাধারণত সওয়াল জবাব করি, কারণ অনেকের মনে অনেক প্রশ্ন থাকে, সব প্রশ্ন তো বয়ানের দ্বারা উত্তর হয় না, এই জন্য আমি সময় দেই। 15 মিনিট সময় দেওয়া হল, যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে বা আমার বয়ান বুঝতে অসুবিধা হয়ে থাকে তো আপনারা জিজ্ঞাসা করেন, আমি সময় দেই। যেখানে জুম্মা পড়াই না কেন আমি সময় দেই, কারণ আমার এলেমের মধ্যে আপনাদের সবার পাওনা আছে। আপনারা যে পাওনাটা নিতে পারেন, আমার থেকে নিতে পারেন, এর জন্য আমার সুযোগ দেওয়া কর্তব্য, তাই আমি সময় দেই। তো ওখানে সময় দিছি, একজন অফিসার প্রশ্ন করছে, হুজুর জাকির নায়েক সম্পর্কে আপনার কি মন্তব্য? তখন তো জাকির নায়েক আসমানে উঠতেছে, তার নাম বললে মানুষের চোখ বড় বড় হয়ে যায়, এত বড় ব্যক্তিত্ব আর দুনিয়া আসে নাই। ওই জামানের কথা বলতেছে, সেই জামানে আমার প্রশ্ন করে বসছে যে আপনার কি মন্তব্য। আমি বললাম, এই লোকটা একদিকে ইহুদিদের এজেন্ট আর একদিকে টেলিভিশন কোম্পানির এজেন্ট, এর বয়ানে এত বেশি টেলিভিশন বিক্রি হয়েছে, কারোর বয়ানে এত বেশি টেলিভিশন বিক্রি হয় নাই। হাজারো লোক তার বয়ান শোনার জন্য টেলিভিশন কিনছে, তাহলে টেলিভিশনের এজেন্ট সে, এবং কথাবার্তার দিক দিয়ে লক্ষ্য করলে ইহুদিদের এজেন্ট। আমি এই জবাব দিলাম, ইহুদিদের এজেন্ট টেলিভিশন কোম্পানির এজেন্ট। ইসলামের যে শর্ত আছে, ইসলামের 3টা লাইন আছে, তাবলিগ, তালিম, তাসকিয়া, প্রত্যেক লাইনের জন্য শর্ত আছে, কোন লাইনের শর্ত তার মধ্যে পাওয়া যায় না। যে তাবলিগ বলেন, তাবলিগের শর্ত নেই তার মধ্যে, যদি তালিম বলেন ফতোয়া ফারায়েজ দেওয়া, সেই শর্ত নেই, যদি তাসকিয়া বলেন আত্মশুদ্ধি, তার শর্ত তার মধ্যে নেই। খালি দিনের কাজ করলে দিন হয় না, দিনের কাজ 3 ধরনের, যেটাই করবেন ওটা আপনাকে শিখে আসতে হবে, শিখে আসতে হবে, কোনটাই শেখে নাই। নিজের পক্ষ থেকেই সে ফতোয়া ফরাজ দেওয়া আরম্ভ করছে। তা আমি লক্ষ্য করলাম যে আমার এই জবটা তাদের অনেকেরই মনোপুত হয় নাই, এইরকম ব্যক্তি, আর আমি করতে আছি ইহুদিদের এজেন্ট, এরে বলার দরকার এই জামানার মুজাদ্দিদ, আমি করতে ইহুদিদের এজেন্ট, পছন্দ হয় নাই। তখন আমি বললাম যে দেখেন, আপনাদের ডাক্তারের কাছে যান, ডাক্তার কোন কোন রোগের এমন ওষুধ দেয় যেটা খুব তিতা, রোগীর খাইতে খুব কষ্ট হয়। আর সব মনে মনে ডাক্তারে বকা দেয়, এমন ডাক্তার এই ওষুধ খাওয়া সম্ভব? কিন্তু তার চিকিৎসা ওই ওষুধটার মধ্যেই। ডাক্তারদের তিতা ওষুধ দিল, ওই রোগীর চিকিৎসা ওই তিতা ওষুধের মধ্যে। কাজে আপনারা আমার এই জবটাকে তিতা ওষুধ মনে করেন। আমি যে জবটা দিলাম ওষুধ আপনাদের চিকিৎসা হবে, কিন্তু এটা তিতা। আর এই তিতা ওষুধ ছাড়া আপনারা যে রোগের কথা কইছেন, ওই রোগের আর চিকিৎসা নেই, এটাই চিকিৎসা। এটা বলার পরে তারা শান্ত হয়েছে। এমনি কেউ আপত্তি করে নাই, এরা খুবই ভদ্রতা দেখাইছে, মাশাআল্লাহ খুবই ভদ্রতা দেখাইছে। আমার প্রশ্নের উপরে কোন একজন আপত্তি করে নাই, শুধু চেহারায় বুঝছি যে এদের মনোভূত হয় নাই। তখন আমি একটি তিতা ওষুধের উদাহরণ দিয়েছি, আমরা তো ডাক্তার, আমাদের সব ওষুধ মিঠা হবে না, মিঠাও হবে তিতাও হবে, এটা তিতা। এর কয়েক বছর পরে সবার সামনে জাকির নায়েকের হাকিকাত খুলে গেল, জাকির নায়েকের হাকিকাত খুলে গেল, দেশ ছাড়া হয়ে গেল। সে দেখাই তো তার আজকের বয়ানে এতগুলো হিন্দু মুসলমান হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, সব ধোকাবাজি ছিল, সব ধোকাবাজি ছিল। সে নাটক করত, নাটকের মধ্যে এক একটা পর্ব আছে, এক একটা পাঠ আছে, একটা পাঠ এরকম আসতো, এখন সবাই মুসলমান হয়ে যেতে হবে, তো সবাই মুসলমান হইতো। যারা আগের তো মুসলমান তারা হইতো, যারা হিন্দু তারা হইতো, নাটকের পাঠ হিসেবে বাস্তবে কেউ মুসলমান হইত না। আর দুনিয়ার লোকেরা বলে, আরে বাবা এক বয়ানে 500 লোক মুসলমান হয়ে গেছে, এইরকম কোন আলেম তো দুনিয়াতে নেই, এই যে নাটকের অংশ, এটা কেউ আসলে মুসলমান হয় নাই, এটা লোকেরা বুঝত না। আল্লাহর মেহরবানি কয়েক বছর যাইতে না যাইতে যখন দেখা গেল যত সন্ত্রাস হইতেছে সব ওই জাকির নায়েকের অনুসারীরা করতেছে। সে যে ইংলিশ মিডিয়াম স্কুল খুলছে তার নামের উপরে, অনেক টিভি চ্যানেল চালু হয়েছে, এইগুলো যারা দেখে, এইসব স্কুলে যারা পড়ে, এরা এই হোলি আটি জানে, বিভিন্ন জায়গায় সন্ত্রাস করছে, এরা সব কিন্তু জাকির নায়েকের সাগরে। তখন যে ওই অফিসাররা বুঝতে পারছে যে কয়েক বছর আগে ঢাকার মুফতি সাহেব যেটা বলে গেছিল তো ঠিকই, সরকার তো তার সব স্কুল বন্ধ করে দিছে, তার সব কার্যক্রম বন্ধ করে দিছে বাংলাদেশ সরকার, তোদের ইসলাম হতো তাহলে বন্ধ করলো কেন? আমরাও তো মাদ্রাসা চালাই, আমাদের মাদ্রাসা তো বন্ধ করে নাই, তার স্কুল বন্ধ করলো কেন? স্কুল তো আরো দুনিয়াদারদের নজরে ভালো জিনিস, বন্ধ করলো কেন? দেখতে সন্ত্রাসবাদ জন্ম নিচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড হইতেছে। জাপানিরা আসছে আমাদের দেশের কাজ করতে, মেট্রো রেল করতে, এগুলো সব জবাই করে দিচ্ছে, এটা কোন ইসলাম? জাপানি জবাই করলে ইসলাম কায়েম হয়ে যাবে? করে সবগুলো মরে গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। তো পরে সবার বুঝে আসছে যে হুজুরজা বলে গেছে ওটাই ঠিক। ইদানিং আমার কাছে একটা প্রশ্ন আসতেছে, বিভিন্ন মহল থেকে এই প্রশ্ন রাখতেছে। ইউটিউবে এক বক্তা বের হয়েছে, সে নাম দিছে মুফতি মিজানুর রহমান আল আজহারি। বিভিন্ন মহল আমি যেখানে দেখেছি এই প্রশ্ন হয়েছে যে এনার ব্যাপারে আপনার কি মন্তব্য। আমি বললাম আন্দাজে তো মন্তব্য করা যাবে না, তার কিছু বয়ান আমাকে শোনান। এক ভাই তার মোবাইল থেকে কিছু বয়ান আমাকে শোনাইল, বয়ান শোনার পরে আমি মন্তব্য করলাম যে এ লোক আরাক জাকির নায়েক, এ লোকরে এদেশের কোন হক্কানি উলামায়েকেরাম চিনে না? জিজ্ঞেস করেন এদেশের যারা হক্কানি উলামায়েকেরাম আছে, যাত্রা বাড়ি যান মাওলানা মাহমুদুল হাসান, যে আপনি মুফতি মিজানুর রহমান আল্লাহজারি নামে কোন আলেম ছিলেন? যান নূর হুসাইন কাসিমি সাহেবের কাছে যান। এরকম নাম করা যারা বাংলাদেশে বড় বড় আলেম আছে, হাটাজারি হুজুরের কাছে যান, কেউ একে চিনে কেনা? এদেশের কোন আস্থাভাজন আলেম তাকে চিনে কেনা? কেউ চিনে না। সে মুফতি নাম দিছে কোন মাদ্রাসায় ফতোয়া দেয়? মুফতি যে হয়তো কোন একটা মাদ্রাসায় ফতোয়া বিভাগের দায়িত্ব পালন করতে হয়, কোন মাদ্রাসায় ফতোয়া দেয় সে? সে মাদ্রাসার নাম কি? আমরা সেইখানে যাব। তারপরে তার আমল দেখেন, তার আমল ইউটিউবে চলতেছে একে দিয়ে। ইউটিউব বললাম যে এখন হ্যাঁ ডলার কামাই করতেছে, পয়সা রোজগার করতেছে। এক ছিল তারেক জামিল, এখন দুই নম্বর আসছে এই। তারেক জামিল এখন সই রাস্তার উপরে নেই, আর এই লোক নতুন গজাইছে, এও সর্বক্ষণ হারামে লিপ্ত, শুধু ছবি তোলে, শুধু ছবি তোলে, শুধু ছবি। ছবি দিয়ে ইসলাম হবে? প্রাণীর ছবি তোলা হারাম। কেউ একান্ত ঠেকায় পড়ে গেলে অন্য কথা, তুমি বয়ান করতেছ এটা কোন ঠেকা ছবি তোলা? আমি বয়ান করতেছি, আমার কেউ ছবি তুলতেছে? আমার বয়ান হইতেছে না? আমার বয়ান দুনিয়াবাসী শুনতেছে না? আমার ওয়েবসাইটের মাধ্যমে দুনিয়াবাসী আমার বয়ান শুনতেছে না? ওখানেও আমার কোন ছবি নেই। ছবি ছাড়া কি ইসলামের খেদমত করা যায় না? এ তো সর্বক্ষণ ছবি তুলতেছে, ইউটিউবকে চালু রাখছে এই এই আল-আজহারি। আমি বলি আল-আজহারি না, তুমি বলো আহাজারি। তোমার কারণে মানুষরা ইমান আমল নষ্ট করে আহাজারি করতে আসে। তারপরে সে যে ফতোয়া ফালাজ দিচ্ছে এটাও ঠিক না, ইউটিউবে সে যে ফতোয়া ফালাজ দিচ্ছে এটাও ঠিক না। আমি দুই একটা বলি আপনাদেরকে। সে আলোচনা তুলছে তারাবি নামাজ কয় রাকাত, তো জবাব দিচ্ছে নবী আলাইহিসসালাম পড়ছেন আট রাকাত, হযরত ওমর পড়ছে বিশ রাকাত। তো দুটোটাই ঠিক আছে, আপনাদের স্বাস্থ্য ভালো থাকে তা আপনি বিশ রাকাত পড়েন, আর যদি এটা দুর্বল থাকে তাহলে আপনি আট রাকাত পড়েন। তাহলে নবীদেরটা স্বাস্থ্য খারাপ থাকলে তখন নবীদেরটা আমল করতে হবে, আর স্বাস্থ্য ভালো থাকলে অমরটা আমল করতে হবে। কি হতে হলো এটা বলেন তো, এই দাবিটা কি ঠিক? ঠিক না। এক হাদিসে পাওয়া যায় নবীজি চার দিন তারাবি পড়ছেন, চার চার রাত। আমি ব্যাখ্যা দিতেছি না, এরপরে যেভাবে লোক সংখ্যা বাড়তেছিল, লোকদের আগ্রহ জজবা দেখে তিনি বন্ধ করে দিলেন। এই ভয়ে যে এটা আল্লাহ ফরজ করে দিতে পারেন। আমরা তো পড়তেছি নফল হিসেবে, মানুষের আগ্রহ দেখে কি করতে পারেন, ফরজ করে দিতে পারেন, বন্ধ করে দিলেন, বললেন প্রত্যেকে নিজের বাড়িতে পড়ো, তারাবির নামাজ নিজের বাড়িতে পড়ো। এরপরে হযরত ওমর ফারুক আসে আবার মসজিদে চালু করলেন, তখন তো ফরজ হওয়ার কোন ভয় নেই, তখন তো ওহী নাযিল হবে নাকি? এক হাদিসে এতটুকু আছে, চার রাত পড়ছেন, চার রাত, বাকিটা সবাই কইছে বাড়িতে পড়ো। কিন্তু দ্বিতীয় একটা রেওয়ায়াত আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে যে ওই চার রাত নবীজি বিশ রাকাত করে পড়ছেন, ওই চার রাত্রে নবীজি কয় রাকাত করে পড়ছেন? তাহলে আট কোথায় পাইল উনি? এ তো বোঝা যায় যে উনি আহলুল হাদিসের ক্যানভেসার, আট পাইল কোথায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস, হ্যাঁ, এত বড় সাহাবি, রাইসুল মুফাসসিরিন, তিনি বলতে যে বিশ রাকাত করে পড়ছেন। দ্বিতীয় কথা, সত্যি যদি নবীজি আট রাকাত পড়তেন আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বিশ রাকাত চালু করতেন, তো তখনও তো লক্ষাধিক সাহাবি বেঁচে ছিলেন, লক্ষাধিক, তো কেউ না কেউ প্রশ্ন করতেন না, ওমর নবীজি পড়লো আট রাকাত, তুমি বারো রাকাত কোত্থেকে বাড়াই দিলা, তোমার পরে কি ওহী নাযিল হয়? প্রশ্ন করতেন না? এই লক্ষাধিক সাহাবির মধ্যে আপনি একটা লোককে দেখান যে ওমর ফারুক যে বিশ রাকাত চালু করলেন এর উপরে আপত্তি করছে। নবীদের বরখেলাপ কেউ করবে আর সাহাবি চুপ করে বসে থাকবে? আশা করা যায় নবীর বরখেলাপ কাজ করবে? আর ওনারা তামাশা দেখবে, আমাদেরও তো মরা মুসলমান ছিলেন না ওনারা। আচ্ছা, ওমর যদি ভুল করে থাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পরে উসমান আসছে, উনি ঠিক করতেন, উনি আবার আত্মঘাত চালু করতেন, ওনার খেলাফত আমলে উনি বিশ টাকা পড়লেন কেন? উনি বিশ টাকা পড়লেন কেন? আচ্ছা, ওমরও যদি ভুল করে থাকে, উসমানও ভুল করে থাকে, তারপরে তো আলী আসছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবীজি এলেমের আনা মদিনাতুল ইলম ও আলী বাবুহা, এলেমের দরজা বলছেন, তিনি এসে ঠিক করলেন না কেন? তিনি কয়েকাত পড়ছেন? বিশ টাকা, এবং আজ পর্যন্ত বিশ টাকা চালু আছে, মক্কা মদিনা যান কয়েকাত চালু আছে বিশ টাকা। তাহলে সব খলিফারা ভুল করছে? সব খলিফারা ভুল করছে? তাহলে কিভাবে বললো তো নবীজি পড়ছে আট রাকাত, ওমর পড়ছে বিশ রাকাত, আপনি অসুস্থ হলে আট রাকাত পড়তে পারেন? নবীজির হাদিসগুলো অসুস্থতার সময় করতে হবে? এগুলো মন গড়া কথা, মানুষ বিভ্রান্ত করার কথা, আল্লাহ সবাইকে হেফাজত করেন। এরকম গলত ব্যাখ্যা দেওয়ার লোক আসবে, নবীজি বলে গেছেন হাদিস, এই টাইপের লোক যে আসবে এটা হাদিসে নবীজি সতর্ক করে গেছেন। এই জন্য হাদিসে বলা হয়েছে, কার থেকে দিন শিখতেছ ওই লোকটা সম্পর্কে আগে ভালো করে জানো, যত সুন্দর কথা বলুক, যত তার ভক্ত হোক, বলবে যে তার অনেক ভক্ত, আরে দাজ্জালের তার চেয়ে বেশি ভক্ত হবে, তার যে ভক্ত আছে দাজ্জালের ভক্ত তার থেকে বেশি, তাই বলে কি দাজ্জাল হক হয়ে যাবে? ভক্ত হক হকের আলামত না, হকের আলামত ওলামায়ে কেরাম তাকে হক বলতে হবে, সে কোন মাদ্রাসায় ফতোয়া দেয়, মুফতি লেখেন আমার সাথে, কোথায় ফতোয়া দেয়, আমরা কোথায় কি করি আপনাদের দেখে আছেন, আমাদের সবকিছু আপনাদের সামনে ওপেন, আমি কোন মাদ্রাসায় পড়ছি, আমি কোন মাদ্রাসায় ফতোয়া দেই, কোন মাদ্রাসায় বুখারি পড়াই, হ্যাঁ আমার বাড়ি ঘর কোথায়, সব এই এলাকার অনেক লোক জানে। তারা আমার বাড়িতে পর্যন্ত গেছে, আমার দেশে আমি কতগুলো মাদ্রাসা পরিচালনা করি, অনেক ভাই ওসব মাদ্রাসায় সাহায্যও করে, তো সব জানা আছে। এরকম জানাশোনা ব্যক্তি থেকে দিন শিখতে হবে, তাহলে বিভ্রান্ত হওয়ার কোন সম্ভাবনা নেই। আর যদি আমার স্বাস্থ্য ভালো না লাগে তখন আট টাকাত পড়েন, নবীজি আট টাকাত পড়ছে, মূলত সে আট টাকাতেই বুঝাইতে চাইতেছে। কিন্তু একদম বিশ টাকা তো অস্বীকার করলে তো এদেশের হকারি কিলাম কিরাম পয়লা চান্সে ধরে ফেলবে যে এ লোক গোমরা, এ লোক আহলুল হাদিস, হ্যাঁ বা মওদুদী জামাতের লোক, তো ধরে ফেলবে। তো এই জন্য উভয় কুল রক্ষা করতেছে, এবং সে বলতেছে যে কোনটা প্রান্ত নেওয়া যাবে না, কোনটা সাইড নেওয়া যাবে না, মাঝামাঝি থাকতে হবে। ইসলামে মাঝামাঝি বলতে কিছু আছে নাকি? যেটা নবীজি বলে গেছে ওটা করতে হবে, মাঝামাঝি কোনটা? ইসলামে একটা জিনিসকে হালাল কইছে বা কোন একটাকে হারাম কইছে, উনি কইতেছে না আমার জীবনের টার্গেট হলো মধ্যম পথ অবলম্বন করা। আপনি কোন একটা মাজহাব নিবেন, সবসময় সেই মাজহাব মানবেন, এটা ঠিক না। সব হাদিসের উপর আমল করেন, সব হাদিস পরে একসাথে আমল করা যায় সম্ভব? এক হাদিস আগে চলে গেছে, রহিত হয়ে গেছে, পরে আরেকটা হাদিস আসছে, এখন যদি বলা যায় আগেরটা আমল করেন রহিতটা রহিত আর পরেরটা আমল করেন, তাহলে হবে? তো সে ক্লিয়ার বলতেছে যে আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো এই মধ্যম পন্থা অবলম্বন করা, কোন একটা প্রান্তে না থাকা, সাইড না নেওয়া। তার মানে সে বুঝাইতেছে চারটে মাজহাব যা আছে এই মাজহাব গুলো ঠিক না, এরা এক একজনে এক এক সাইড নিয়ে নিছে, এটা ঠিক না, এটা ঠিক হয় নাই। কি করতে হবে? চারু মাজহাব মিক্সার করে পাঁচ নম্বর একটা বানাইতে হবে। তার কথার খোলাসা এটা, কোন একটা মাজহাব নেওয়া যাবে না, এরা তো হারাম। ইজমা হয়ে গেছে, সমস্ত ওলামাদের ইজমা হয়ে গেছে যে হকের উপরে চলতে হলে আপনাকে কোন একটা মাজহাব মানতে হবে। বিশেষ করে আপনি যে দেশে থাকেন ওই দেশে যে মাজহাবের মুফতি পাওয়া যায় ওই মাজহাব আপনাকে মানতে হবে। আপনি বাংলাদেশে থাকেন যেখানে হানাফি মাজহাবের মুফতি পাওয়া যায়, এটাই মানতে হবে। তো যার জন্য যে মাজহাবের মুফতি সহজলভ্য, যেখানে সে জীবন কাটাচ্ছে, এখন তো তাও লাগে না, মোবাইলের যুগ, ধরেন মালয়েশিয়া হলো সাফি মাজহাব, আপনি সেখানে আছেন, তো সেখানে সাফি মাজহাব হলো আপনার সাফি দরকার নেই, এখানে মোবাইলের যুগ, আপনি ওইখান থেকে বাংলাদেশের মুফতি থেকে ফতোয়া নিতে পারেন, ওখানে সাফি বলে আপনার সাফি হওয়ার দরকার নেই। তো সে বলতেছে সাইড নেওয়া যাবে না। তো এই হলো তারাবি নামাজ সম্পর্কে তার ফতোয়া। তো স্বাস্থ্য ভালো থাকলে বিশ টাকা পড়েন, আর খারাপ থাকলে আট টাকা পড়েন, আর যদি খারাপ থাকলে মোটে না পড়ে তাহলে কি সমস্যা? তারাবি কি ফরজ নাকি? স্বাস্থ্য খারাপ দেখে মোটে পড়লো না, তার কি অসুবিধা? এটা কি ফতো হলো? আর এক প্রশ্ন করছে, মহিলাদের নামাজ আর পুরুষের নামাজ কোন পার্থক্য আছে কিনা? তো সে জবাব দিছে যে হাদিস দ্বারা তো বোঝা যায় পার্থক্য নেই, নবীজি বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আপনি হাদিসের ব্যাখ্যা করেন তো উঠায় দেখেন এই হাদিসটা পুরুষ মহিলা উভয়ের জন্য নাকি শুধু পুরুষের জন্য? এই হাদিসটা কার জন্য বলেছেন? সমস্ত হাদিস গ্রন্থ আপনি উঠান, চারু মাধব লক্ষ্য করেন, সবাই বলছে এই হাদিসটা নবীজি পুরুষদেরকে বলছেন, কারণ মহিলাদের নামাজে যে পার্থক্য আছে তো নবীজি নিজেই বয়ান করছেন, তারা হাত তুলবে কাঁধ বরাবর, তারা হাত বাঁধবে বুকের উপরে, তারা রুকুতে কম ঝুঁকবে, তারা সিজদাতে মাথা রাখবে হাঁটুর কাছে, তারা বসবে ডান দিক দিয়ে দুনু পাও বের করে দিবে, এসব তো হাদিসে আছে। আল্লাহ রাসূল যখন বিভিন্ন জায়গায় পার্থক্য বললেন, তাহলে তিনি এ কথা আবার কিভাবে বলবেন যে আমার মতো নামাজ পড়ো? তাহলে ওই পার্থক্য গুলো কিভাবে হবে? প্রথম ফতোয়া দিচ্ছে এইটা যে হাদিস দ্বারা বোঝা যায় পার্থক্য নেই। তবে তারপর বলতে দে, তবে হাম্বলি মজাবালারা কিছু পার্থক্য করছে এবং হানাফি মজাবালাও সেটা সাপোর্ট করছে, এই জন্য যদি কেউ বলে পার্থক্য আছে বলতে পারে, হাম্বলি পার্থক্য করছে আর হানাফি আলাদা সমর্থন করছে। কোন মজাব আগে দুনিয়া চাচ্ছে কোন মজাব? তাহলে হাম্বলি আলাদা আগে বললো কেমনে? দুনিয়াতে প্রথম তো হানাফি মজাব হয়েছে, তারপরে মালিকি মজাব হয়েছে, তারপরে শাফি মজাব হয়েছে, সর্বশেষ হাম্বলি মজাব হয়েছে। কিন্তু পরবর্তী তিন ইমাম আমাদের ইমাম সাহেবের ছাত্র না হয় ছাত্র ছাত্র না হয় তার ছাত্র, পরবর্তী সকল ইমাম আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ ছাত্র, মালিক সাহেব তো ছাত্র, শাফি সাহেব ছাত্রের ছাত্র, আর আহমদ বিন হাম্বল তারও নিচে ছাত্রের ছাত্র। তো ওইসব মাজাব তো পরে হয়েছে, তাহলে এ কথাটা কিভাবে খাটবে যে হাম্বলি মাজাবওয়ালারা কিছু পার্থক্য করছে এবং হানাফিওয়ালারা এটা সমর্থন করছে? তাহলে তো হাম্বলি আগে হয়ে গেল, কি কয় না কয় আল্লাহই জানে। এই আজীব আজীব কথা বলে মানুষ গুমরা করতেছে, কিন্তু পয়লা ফতোয়া কিন্তু সে দিয়ে আসছে, প্রথম ফতোয়া কিন্তু সে দিয়ে আসছে যে পার্থক্য নেই, পার্থক্য নেই। তবে কেউ কেউ আছে বলে যে আছে, কেউ কেউ বলে তো যে হাদিস দিয়ে সে দলিল দিল ওই হাদিস দিয়ে মূলত দলিল দেয় আমাদের দেশের আহলুল হাদিসরা, তথাকথিত আহলুল হাদিসরা ওই হাদিস দিয়ে দলিল দেয়। এতে বোঝা যায় ওই লোক তাদের ক্যানভাসার, তাদের ক্যানভাসার। আর এক বয়ানে বলতেছে যে আমরা মহিলাদেরকে মসজিদে আসতে মানা করছি বলে তারা সব বাজারে চলে গেছে। আর আমরা মানা করছি মহিলাদের আসতে, নবীজি নিজে তার হায়াতে মানা করে গেছেন যে আমার পিছনে নামাজ পড়ার থেকে, আমার পিছনে আমার মদিনার মসজিদে নামাজ পড়ার থেকে তোমাদের ঘরের অন্দর মহলে নামাজ পড়ার সব বেশি। তো নবীজি মানা করে গেছেন, একদম শুরু জামানায় অনুমতি ছিল ঈশার ফজরে আসার, তাদের দরজাও নির্দিষ্ট ছিল, এসে পিছনে কাতারে দাঁড়াইতো একদম নামাজ শুরু করার সময়, আবার সালাম ফেরানোর সাথে সাথে চলে যেত। তখন পুরুষরাও সব মশলা জানত না, পুরুষরাও সব মশলা জানত না। পরবর্তীকালে যখন মশলা জানানি হয়ে গেছে, নবী আলাইহিসসালাম নিজেই মানা করছে। নবী আলাইহিসসালামের পরে চারজন খলিফা আসছে যাদেরকে ফলো করতে নবীজি আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন, এই চারও খলিফা মানা করছেন, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, আলী, উসমান সবাই মানা করছে। খালি মানা করে নাই, মসজিদের গেটে সরকারের পক্ষ থেকে লোক নিয়োগ দেওয়া হয়েছে, লোক নিয়োগ দেওয়া হয়েছে, যদি কোনো মহিলা মসজিদে আসতে থাকে এটা ছোট ছোট পাথর নিয়ে তোমরা বসে থাকবা, এই পাথর মেরে ভাগাই দিবা। পাথর মেরে ভাগানোর জন্য হযরত ওমর ফারুকের পক্ষ থেকে লোক রাখা হয়েছে মহিলাদের ভাগানোর জন্য। তাহলে আমরা নিষেধ করলাম, আমরা নিষেধ করছি বলে তারা সব বাজারে চলে গেছে। নিষিদ্ধ করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিষিদ্ধ করছে তার খলিফা। সেটা এইভাবে বলার কি অর্থ হলো যে আমরা নিষিদ্ধ করছি, আমরা আসতে দেই না বলে তারা সব বাজারে চলে গেছে? এসব গুমরাহের কথা না? সে বুঝেছে যেতেছে আমাদেরকে অনুমতি দেওয়া উচিত। তো রসুলকে ডেঙ্গে স্যার খলিফাকে ডেঙ্গে আমরা কি নতুন ইসলাম কায়েম করব? ওই লোক নতুন ইসলাম কায়েম করতে চায়, এই জন্য তার কথাগুলো এই টাইপের। এর এক এক ফতোয়া এরকম যা শুনলে মানুষ একদম গুমরা হয়ে যাবে, একদম গুমরা হয়ে যাবে। আমি নমুনাস্বরূপ তারাবির কথা বললাম, মহিলাদের নামাজের কথা বললাম, মহিলাদের মসজিদ আসার কথা বললাম, তা না হলে তার প্রত্যেকটা ফতোয়াই গলত। এজন্য আমি সবার কাছে অনুরোধ রাখব, এই ধরনের অজানা লোক, এই ধরনের অজানা অচেনা লোক যাকে কোন আলেম চেনে না, সে হারামের মধ্যে লিপ্ত সর্বক্ষণ ছবি তুলতেছে, তার ফতোয়া শোনাই দিলাম আপনাদেরকে, ফতোয়া গলত। এই লোকের চটকদার বয়ান শুনে আর অনর্গল ইংরেজি বলতে পারে এই শুনে আপনি ভক্ত হয়ে গেলেন, আপনার ঠিকানা কই হবে? এই বয়ান শুনে যদি আপনি গুমরা হন আর আপনি জাহান্নামে যান, তা আপনি নিজ দায়িত্বে করবেন। এটা কোন আলেম ওলামাকে দোষ দিতে পারবেন না যে এ লোক যে গলত বয়ান করছে, এর ইমান আকিদা ঠিক নাই, এটা ওলামারা আমাদেরকে জানায় নাই। আল্লাহর কাছে একথা বলতে পারবেন না এ লোক যে গলত ফতোয়া দিত, এর ইমান আমল ঠিক নেই, এটা কোন আলেম আমাদেরকে বলে নাই, আমরা তাকে হক্কানি মনে করে তার বয়ান শুনছি অনুসরণ করছি, আল্লাহ আমাদের কি দোষ? এই কথা বলার আর কোন সুযোগ নেই। আমি আপনাদেরকে সতর্ক করলাম, তার ভুল ফতোয়া গুলো ধরাই দিলাম, এখন যে কেউ তার ভুল ফতোয়া শুনে গুমরা হবে, দোজখে যাবে, নিজ দায়িত্বে রেখে হবে। কোন আলেমকে দোষী সাব্যস্ত করা যাবে না। হক জানাই দেওয়া হয়েছে, হক প্রকাশ করা হয়েছে, তার মুখোশ উন্মোচন করা হয়েছে, তার মুখোশ উন্মোচন করা হয়েছে যে কোন একটা বাতিল শক্তির এজেন্ট, সে কোন একটা বাতিল শক্তির এজেন্ট, তার কথাবার্তা তার একদম ক্লিয়ার। এই জন্য দিন এইভাবে অজানা অচেনা লোকের থেকে শেখা যায় না। জানা শোনা লোক যার সম্পর্কে সবাই জানে উনি কে, উনি কোথায় পড়াশোনা করছে, ওনার উস্তাদ কারা, এগুলো সব জানতে হয়, তারপরে আপনি তার থেকে দিন শিখতে পারেন। এই লোকটা সময় কিছুই জানতে পারলাম না আর ফতোয়া দিচ্ছে উল্টা পাল্টা। আল্লাহ সবাইকে হেফাজত করেন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين